الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. فقال رسول الله صلى الله عليه وسلم: إذا سألت فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، أو كما قال عليه الصلاة والسلام. أذكر أرجونا شرطي আমাদের মুসলিম জাতি ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত, মহান হিজরতের কথার সঙ্গে জড়িত, যে নববর্ষ আমাদের শুরু হতে যাচ্ছে কয়েকদিন পরে, মহরম মাসকে কেন্দ্র করে শুরু হয়ে যাবে। তো নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আজকের বক্তব্য শুরু করতে যাচ্ছি। বন্ধুগণ, আজকের যে বিষয়টি, এটাকে আজকে আলোচ্য বিষয় হিসাবে গ্রহণ করার পিছনে যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে এই: প্রথমত, ওয়াসিলা বিষয়টা আমাদের দেশে অত্যন্ত প্রচলিত একটা বিষয়। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, সকলে এই বিষয়টা সম্পর্কে কিছু না কিছু জ্ঞান রাখি আমরা। এই ওয়াসিলা বিষয়টি, এর দুইটি দিক রয়েছে, একটা বৈধ একটি অবৈধ, যেটা আমাদের বিষয়বস্তুই আপনাদেরকে স্পষ্ট করে দেয়। বৈধ অসিলা হচ্ছে তাওহীদ, যার সম্পর্ক তাওহীদের সঙ্গে, যার সরাসরি এর প্রতিক্রিয়া তাওহীদের উলুহিয়ার উপরে ভিত্তি করে। বৈধ অসিলা ইমান, পক্ষান্তরে অবৈধ যেটা অসিলা, সেটা হচ্ছে নিষিদ্ধ অশিলা, যেই অশিলা ইমানকে নষ্ট করে দেয়, এমনকি যেই অশিলা শিরকের পর্যায়ে মানুষকে নিয়ে যায় এবং তার ইমানকে ধ্বংস করে দেয়। যে বিষয়টি ইমান, এবং ইমান থাকা না থাকা, তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ থাকা না থাকার সঙ্গে সম্পর্ক, আর আমাদের দেশে এই অশিলার বিষয়টি স্পষ্ট না থাকার কারণে আমার অনেক ভাই যারা ইসলাম প্রিয়, যারা তাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করেন, তারপরেও অজানার কারণে হয়তো বিদআতের শিরকে আপনার অশিলায় অথবা শিরকের অশিলায় হয়তো পতিত হয়েছেন, কিন্তু তিনি আদৌ জানেন না। কেউ শুধু এই বিষয়টাই না, বিভিন্ন বিষয়ে আমরা ভুল করার পরেও কিন্তু মনে করি। আল্লাহ বলছেন: কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষ দিকে একটা আয়াত, খুব স্পষ্ট একটা মানুষ, সাধারণ মানুষের একটা কথা আমাদের কাছে উল্লেখ করেছেন। অনেক মানুষ পাপের কাজ করার পরেও মনে করে না ভালোই, অন্যায় কাজ করার পরেও না জানার কারণে মনে করে আমি তো ভালোই করি। এই জন্য অশিলার বিষয়টা অত্যন্ত গুরুত্ব হওয়ার কারণে, গুরুত্ব থাকার কারণে, তাওহীদ এবং শিরকের সঙ্গে যার সম্পর্ক রয়েছে সরাসরি, এই জন্য আজকে আমাদের এই বিষয়টি আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈধ এবং অবৈধ অশিলা সম্পর্কে সঠিক জ্ঞান এবং ঠিক সেইভাবে আমল করার জন্য তাওফিক দান করে। এবং আপনাদের কাছে আমার অনুগ্রহ, আপনার দাবি থাকবে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, এজন্য আপনারা একটু অধীর হয়ে আগ্রহ সহকারে শুনবেন বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। প্রথমে আমরা আছি অশিলার অর্থ, আর তাওয়াসল অশিলা থেকে নির্গত। অশিলা এবং অর্থ প্রায় নিকট একটা আর্থিক অর্থবহ, যেহেতু আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ এটাকে সব দিয়ে না পড়লে সিন দিয়ে পড়ি ইহদিনা সিরাত আল মুস্তাকিম, একই অর্থ। তো সাদ আর সিন আপোষের মধ্যে খুব সম্পর্ক ওদের ভালো। তো অসিলার অর্থ হচ্ছে যে এমন একটা কারণ যেটা আপনার উদ্দেশ্য পর্যন্ত আপনাকে পৌঁছাবে। যেহেতু মনে করেন সোজা আপনি যখন এসেছেন বাইসাইকেলে কি আসা যাবে, আপনি যখন গ্রাম থেকে স্কুলে লেখাপড়া করতে যেতেন তখন একটা বাইসাইকেল হলেই চলত, ঠিক না? যখন আপনি কলেজে উঠলেন মনে করেন জেলা বা উপজেলা প্রপারে, তখন আপনাকে হয় বাস যাতায়াত করে আসতে মাশাল্লাহ আমাদের প্রেসিডেন্টের সব সাহেব আকৃষ্ট না করুক আমাদের যোগাযোগের ব্যবস্থা ভালোই করেছিলেন। তো তারপরে বাসে এরপরে যদি আমি ঢাকা আসতে চাই ওই বাসগুলি কিন্তু চলে না, আমাকে তখন কোচ যেগুলি দূর জার্নির যেগুলি এইগুলি আমাকে নিতে হবে, ব্যবস্থা করতে হয়, তাই না? আপনি যদি ওই উপজেলার যে গাড়ি যাতায়াত করে গাড়িতে চড়ে নেন ঢাকায় গিয়ে পৌঁছবেন এর আশা কিন্তু শতকরা এক না অনেক। ঠিক যখন আপনি আবার দেশ থেকে বিদেশে যাতে চাইবেন তখন আপনাকে অবশ্যই আমাদের পথ কিন্তু আমরা সকলেই জানি, পানি পথ, জল পথ যেটা বলি আমরা, আকাশ পথ আর স্থল পথ। তখন আপনাকে হয় জলপথে সেই জলপথ কিন্তু অত্যন্ত দেরিতে আপনাকে পৌঁছাবে, তাহলে তখন আপনাকে অবশ্যই সৌদি অ্যাম্বাসিতে গিয়ে যদি আপনি বলেন এই বাইসাইকেল একটা আমার আছে ভিসা দিয়ে আমি যদি যাবো আপনাকে ভিসা লাগাই দেবেন। আপনাকে এয়ারলাইন্সের যে কোনো এয়ারলাইন্স যেটা সৌদিতে আছে তার টিকিট শো করতে হবে, একমত আপনারা? তাহলে ওয়াসিলা মানে হচ্ছে আসসাবাবুল মুসিলু ইলাল মাকসুদ, আপনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেয় এমন একটা মাধ্যম, এমন একটা কারণ আপনাদের সবার কাছে কথা পৌঁছাবের জন্য আমরা একটা ওয়াসিলা ব্যবহার করতেছি, ঠিক না? মাউথ পিস রয়েছে, এখানে মেশিন রয়েছে, ওখানে আপনার দুইটি সাউন্ড বক্স রয়েছে, ঠিক তো? তো এখন মনে করতে হবে ওয়াসিলা মানে হচ্ছে যার মাধ্যমে আপনার উদ্দেশ্যে পৌঁছতে পারবেন, এটা হলো আবিধানিক অর্থ। ইসলামের পরিভাষায় ওয়াসিলা বলা হয় যে হিয়া ইবাদাতুন ইউরাদু বিহাল তাওয়াসসুল ইলা রিদওয়ানিল্লাহ ওয়াল জান্নাহ, এমন একটা মাধ্যম, এমন একটা কারণ যার মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট এবং জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। ভালো করে বুঝবেন, এমন একটি মাধ্যম বা কারণ যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত, ওটাই তো মাকসুদ। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না এবং তার মাধ্যমে জান্নাত যাওয়া, না হলে ইসলামিক সেন্টারের প্রয়োজন ছিল না, আসার প্রয়োজন ছিল না। যারা এটাকে পছন্দ করেন না তারা এখানে আসেন না, ঠিক না? তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার সেই জান্নাতে পৌঁছানো যে আমাদের উদ্দেশ্য, মহান উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা, যার মধ্যে পৌঁছে যায় তাকে বলা হয় ইসলামের পরিভাষায় ওসিলা বা তাওয়াসসুল। তাহলে এবার আমরা আসব কোন কোন জিনিসের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। সৌদি আরব পৌঁছতে হলে যেরকম এয়ারলাইন্সের দরকার, আল্লাহ সন্তুষ্টি পৌঁছতে হলে তখন বাইসাইকেলে চলবে না, তখন আপনাকে এয়ারলাইন্সে আসতে হবে। তাহলে কোন কোন এয়ারলাইন্স যে আল্লাহ সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি ও জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছ করে, এর মাধ্যমটা এর দ্রুতবেগ সেই রকেটে পৌঁছায় না, কোনো পিসারে পৌঁছাতে পারে না, কোনো নাবিতে পৌঁছাতে পারে না, কোনো রাসুল না, কোনো ফেরেশতা না, আমার কি এই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারে সেটা আমাদেরকে জানতে হবে। আপনারা একমত অবসর নিয়ে জানার জন্য জি এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাদের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তার সন্তুষ্টি অর্জন করার জন্য, তার সান্নিধ্য লাভ করার জন্য, আপনার সেই জান্নাত পর্যন্ত মাকসুদের মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য কি করো, ওয়াসিলা করো, মাধ্যম ধরো। কি মাধ্যমটা? এই আয়াতের তাফসিরে সকল মুফাসসিরিনরা, তবে বর্তমানে যারা আন্তর্জাতিক বিখ্যাত তারা না, কারণ আজকাল তো মাশাআল্লাহ ভাষা তো ব্যবহার করলেই সেটা হয় না, আজকে কত জায়গায় পবিত্র অপবিত্র আমরা ব্যবহার করি, কিনা, কত জায়গাতে আমরা তিন চার লাইন মাশাআল্লাহ খালি তার সিফাতই বর্ণনা করি, লতব বর্ণনা করি। এই জন্য এই আয়াতের তাফসিরে সকল মুফাসসিরিনরা একমত যে সেটা হচ্ছে ওয়াত্তাকাররুবু ইলাল্লাহ বিতাআতিহি বিতাআতি আওয়ামিরি ওয়াল জিনাবি নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার মাধ্যমে, আদেশগুলিকে ফলো করার মাধ্যমে এবং নিষেধগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে রব্বুল আলামিনের ওই ওয়াসিলা করা যায়, অর্থাৎ নেক আমলের মাধ্যমে। এই জন্য সকলে একমত, জামিউল ইবাদাত ওয়াসিলাতুন ইলান নাজাতি মিনান নার ওয়া দুখুলিল জান্নাহ, সমস্ত ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য হচ্ছে মাধ্যম আর জাহান্নাম থেকে বাঁচার। বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ, তাহলে আমাদের স্পষ্ট হল যে ওসিলা করতে হলে যে সমস্ত কাজ আল্লাহ করতে বলেছেন সেগুলি কোন একটার মাধ্যমে ওসিলা করতে হবে, এবং আমি অন্যায় থেকে বেঁচে থাকার পরেও আল্লাহর ওসিলা করতে পারি। এবার আপনাদের আমি খুব সংক্ষেপে আমি আজকে সময়ের দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, আমরা যেন সময় মতো শেষ করতে পারি। তাহলে আমরা সকলে একমত যে এবার যেটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট এবং জান্নাত পর্যন্ত পৌঁছে যায় সেটা কি আমরা জানব, তার আগে ওসিলা কয়েকটা অর্থ হতে পারে। ওসিলা ওসিলা যখন বলবো উদ্দেশ্য কয়েকটা হতে পারে, তারা মোড়া কয়েকটা অর্থ হতে পারে। একটা অর্থ যেটা আপনাদের বললাম, আল্লাহ সমস্ত অর্ডারকে ফলো করে এবং নিষেধগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ কাছে অসিলা করা, এটা হলো অসিলা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হল যে অসিলা অর্থ হচ্ছে দোয়া বা সুপারিশ, যিনি অসিলা চাচ্ছেন তার জন্য দোয়া করা বা সুপারিশ করা, বুঝছেন? যেমন তার সাহাবায়ে কিরাম করতেন, সাহাবায়ে কিরাম কোন অনাবৃষ্টির যখন দেখা গেল আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমরা সব হারা পেয়ে যাচ্ছি, তিনি দোয়া করলেন, এটা একটা অসিলা, সুপারিশ করেন আমাদের জন্য আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সুপারিশ তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহাবায়ে অসিলা করতেন, এটাও একটা অসিলার শুভ অর্থ। এই দুইটাই যায়, প্রথমটা এবং দ্বিতীয়টা যায়। তৃতীয় যেটা অসিলা সেটা হলো খাস অর্থে, বিশেষ অর্থে, সেটা হলো কিয়ামতের মাঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবেন, যে সুপারিশটা তার জন্য মাত্র কাজ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আজানের পরে দোয়া বলি না, ওটা খাস অর্থে ওয়াসিলা, এটাও যায়। চতুর্থ যেটা অর্থ যে যার মাধ্যমে ওয়াসিলা করছেন তার নামে কসম দেওয়া, আল্লাহ অমুক নবীর নামের কসম দিয়ে তোমাকে বলছি, বা অমুক ওয়ালির কসম দিয়ে তোমাকে বলছি আমাকে ক্ষমা করে দাও বা আমার রোগ মুক্ত করে দাও, এখানে চতুর্থ অর্থ, এটা যায় না, এই অর্থে অসিলা যায় নয়। পঞ্চম অর্থ হল অসিলা অর্থ বা অসিলা থেকে উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তি বা তার মর্যাদা বা তার পদমর্যাদা বা তার ব্যক্তিত্ব বা তার কি বলবো আপনার তার যে মাকানাধিকার সমাজে তার কাছে একটা কি স্থান রয়েছে, এই কিছুর এই সমস্ত কিছুর মাধ্যমে যদি আমরা অসিলা করি সেটাও যায় না, এই অর্থে অসিলা যায় না। এবার আপনাদের আর দেরি না করে আমি সরাসরি নিতে চাই অসিলা দুই প্রকার, একটা হলো বৈধ অসিলা আর একটা হলো অবৈধ অসিলা। বৈধ অসিলা সাত প্রকার, আপনার ভালো করে খেয়াল করবেন, সাতটা প্রকার রয়েছে অসিলার, যেই অসিলা করা বৈধ যায়। প্রথমটাই হচ্ছে আর তাওয়াসসুল ইলাল্লাহ তাআলা বিল আসমাই, তার আগে বলবো বন্ধুগণ যে সোজা আর ভাবতে হলে যে কোন বিমান ছাড়া আসা যায় না, ঠিক কোন অসিলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট এবং জান্নাত পর্যন্ত পৌঁছা যায় এটা কিসের মাধ্যমে আমরা জানব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই মাধ্যমটা যেই কারণটাকে বৈধ হিসাবে নির্ণয় করেছেন নির্দিষ্ট করেছেন সেটাই হবে বৈধ ওসিলা। আর সেইগুলি হচ্ছে নিম্নরূপ, প্রথম আর তবসরে আল্লাহ তাআলা বিআসমাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা করা। যেমন আপনি বলবেন যে আল্লাহ, এটা দুই ভাবে হতে পারে, একটা হলো আম ভাবে, একটা হলো খাস ভাবে। আম ভাবে মানে আল্লাহ তোমার সমস্ত নামের মাধ্যমে আমি তোমার কাছে ও চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার সমস্ত নামের মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি কি করো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো আম ভাবে সমস্ত নামের মাধ্যমে আল্লাহ অস্বীকার করা। যেমন হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ তোমার যত নাম দিয়ে তুমি তোমার নিজের নামকরণ করেছো সমস্ত নামের মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি। বুঝতে পেরেছেন, চাওয়াটা ওসিলা। তাহলে আল্লাহর নামের সমস্ত নামের মাধ্যমে ওসিলা করা জায়েজ রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দরতম নাম রয়েছে, তোমরা তার মাধ্যমে তাকে ডাকো, তার কাছে চাও, তার মাথা সান্নিধ্য লাভ করতে চাও, তার জান্নাতে পৌঁছতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আমাদের এটা শিক্ষা দিয়েছেন। এর দ্বিতীয় যেটা, আল্লাহর নামের মাধ্যমে অস্ত্রে একটা আম হবে, একটা হলো খাস হবে। খাস যেটা আল্লাহ কিন্তু বিশেষ নাম যে আল্লাহ আনতার রহমান ফারহাম আলাই, আল্লাহ তুমি রহমান বড় দয়ালু, দয়া সাগর তুমি আমাকে রহম কর। আল্লাহ আনতার রহমান বিশেষ নাম কিনা, এই গফফার নামের অসিলে তুমি আমাকে আল্লাহ মাগফিরলি ক্ষমা করে দাও, আল্লাহ মাগফিরলি বিইসমিকাল গফফার, আল্লাহ তোমার গফফার নামের অসিলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আনতা রাজ্জাক ফারযুকনি, আল্লাহ তুমি রাজ্জাক নামের অসিলে আমাকে রিজিক দান করো, বড় আমি অভাবী, আমার রিজিক রুজি রুটির বড় অভাব। তাই সমস্ত নামের মাধ্যমে, তাহলে না প্রথমটাই হচ্ছে আল্লাহ নামের মাধ্যমে অসিলে, এটা দুইভাবে হতে পারে, সমস্ত নামের মাধ্যমে অথবা কোন বিশেষ নাম, কিন্তু আপনার যেটা চাওয়া পাওয়া সেটার সঙ্গে যেন সম্পর্ক থাকে। এখন যদি আল্লাহকে বললে আল্লাহ আনতাল কাহার ফারহাম আলাই, আল্লাহ তুমি বড় কঠোর, এটা হবে কোথায়, কিয়ামতের মাঠে, সেই নামের অসিলে আমাকে ক্ষমা করো হবে, মিল হলো না আল্লাহর নামের সঙ্গে আপনার যে চাওয়া সঙ্গে মিল হলো না। তাহলে যেটা চাইবেন ওই নাম যে আল্লাহ রয়েছে ওই নামটা যেন মুনাসিব থাকে, উপযুক্ত নাম দিয়ে চাইতে হবে। ভুল করবেন না, আবার চাইবেন হয়তো অসুখ ভালো করার জন্য আর বলবেন যে আল্লাহ আহমান্তাল, তবে আল্লাহ আহমান্তাল আপনার যেটা প্রয়োজন সেই নাম দিয়ে। দুই নম্বরে যেটা যায় হল অসিলার নিয়ম, সেটা হলো আল্লাহ গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া, অসিলা করা। এটা দুই ভাবে হতে পারে, কমন ভাবে আল্লাহ এমনি আস আলু কাবে আস বিয়া সিফাতে কালিয়া, আল্লাহ তোমার সমস্ত সুন্দরতম না গুণবাচক নামের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি, অথবা আম ভাবে এটা খাস ভাবে হতে পারে, কোন একটা বিশেষ নাম, যেরকম হাদিস আল্লাহ রাসূল বলছেন কোন জায়গায় যদি ব্যথা হয় তাহলে ব্যথার স্থানে হাত রেখে বিসমিল্লাহ তিনবার, এরপরে আল্লাহ এরপরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা হাযিল ওয়া হাযিল, সাতবার বললে ইনশাআল্লাহ ব্যথা সেরে যায়। এই দোয়াটার মধ্যে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইজ্জাতিল্লাহ, আল্লাহ ইজ্জাত এবং কুদরাতে আমার অসুখ দূর করতে পারে আল্লাহর ইজ্জাত এবং কুদরাত শক্তি, এর সঙ্গে মিল রয়েছে। তাহলে বিশেষ সেফাতের মাধ্যমে আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমার ব্যথাটাকে দূর করে দাও, আল্লাহ শাফি ফাসফিলি, আল্লাহ তুমি রোগ আরোগ্যদাতা, তুমি আমার রোগ ভালো করে দাও। এইভাবে বিশেষ সেফাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে অসিলা করতে পারি। তিন নম্বর যেটা অসিলা যায় সেটা হলো কি, আল্লাহর কোন কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল মনে করেন ক্ষমা করেন, ক্ষমা করেন এটা আল্লাহর কাজ না, আল্লাহকে বলেন আল্লাহ তোমার ক্ষমা, তুমি যে ক্ষমা করো আল্লাহ আন্তা তাগফির আও তুগফির, আল্লাহ তুমি ক্ষমা করো তাগফিরলি, আল্লাহ আন্তাল গফফার তুমি ক্ষমাশীল, ওটা ওটা সঙ্গে লেগে মনে গাড়টাকে আমরা যাই, যেহেতু আমরা দুরুদ পাঠ করি না, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রশংসা করো, তার মর্যাদা বাড়াই দাও, তার আল্লাহ তাআলা ইব্রাহিম, যেমন তুমি ইব্রাহিমের উপরে করেছিলে, তাহলে ইব্রাহিমের উপরে রব্বুল আলামিনের তার প্রশংসা, তার উপরে রহমত করে একটা কাজ কিনা? ঠিক ওইভাবে আমি তোমার কাছে চাচ্ছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি করো। এটা একটা ওসিলা, দোয়া দোয়াটা কিন্তু ওসিলা, ভুল করবেন না, যার মাধ্যমে আপনি তার সান্নিধ্য লাভ করতেন। যখনই আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন, আল্লাহকে রহমত বর্ষণ করতে বলবেন, এইটা আপনি ওসিলা করবেন, তখন আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে 10 বার আপনি রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশার মাররা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার উপরে 10 বার কি রহমত বর্ষণ করবেন। আল্লাহ, এরপরে চতুর্থ নম্বর যেটা বৈধ অসিদা ভাগ, সেটা হলো কি, আত্তাওয়াসসুলু ইলাল্লাহি তাআলা বিল ঈমান বিহি ওয়া বিল রাসূলি আবে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি রেখেছি, আমরা ঈমান এনেছি না, রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার ওসিলা করা বৈধ রয়েছে। কি বলবেন, আল্লাহুম্মা বি ঈমানি ওয়া বি রাসূলি আসআলুকা কাযা ওয়া কাযা, আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর ঈমান এনেছি, এর মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি আমাকে টাকা দাও, পয়সা দাও, যা আপনি চান এর মাধ্যমে ওসিলা করতে পারেন। আল্লাহ বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদাই ইউনাদি লিল ঈমান আন আমিনু বি রাব্বিকুম তোমার পক্ষ থেকে ইমানের দাস এসেছে, তোমার প্রতি ইমান এসেছি, তোমার নসরুল ইমান দেখেছি, আমাদেরকে এবার রহম করো, ক্ষমা করো। তাহলে বন্ধুগণ, আল্লাহ রাসূলের ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, কোন ওয়ালির ভালোবাসা, বুঝছেন, এগুলি সম্পূর্ণ এগুলির মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা করা বৈধ রয়েছে। পরবর্তীতে রাসূলের মাধ্যমে ওসিলা, ওয়ালিদের মাধ্যমে ওসিলা, নেককার ব্যক্তির মাধ্যমে ওসিলা পরে আসতেছে, ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা এইভাবে ওসিলা করতে পারি আল্লাহর ভালোবাসার মাধ্যমে, রাসূলের ভালোবাসার মাধ্যমে, ইমানের মাধ্যমে, কোন ওয়ালির ইমানের মাধ্যমে, ইমান ওয়ালির ভালোবাসার মাধ্যমে আমরা ওসিলা করতে পারি, বৈধ ওসিলা। পাঁচ নম্বরে হলো আর তাওয়াসসুল আল্লাহ তাআলা বিহালিল দাঈ, আপনি কিচ্ছু বলছেন না, আপনি বিপদে পড়েছেন, এবার আল্লাহকে বলছেন আন আনাল ফাকির ইয়া রব, ইয়া রব্বি আনা ফাকির, আল্লাহুম্মা আনতাল গনী ওয়া আনাল ফাকির, আপনি বেনিয়াদ, আপনি ধনী, আপনার কারোর কোন মুখাপেক্ষী এবং আমি মুখাপেক্ষী, এবং আপনাদের কি চাওয়া পাওয়া আপনি কিন্তু উল্লেখ করছেন না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, রব্বিন্নী মাসসানি আয-যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি অসুস্থ, সমস্ত শরীর, হযরত আইয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীর পীড়ায় কেটে কেটে জর্জর করে দিয়েছে, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছিলেন, বিশ্ববাসীর কাছে তার প্রিয় বান্দা দুঃখে থাকলেও মহান রব্বুল আলামিনকে ভুলেন না, এর বাস্তব পরীক্ষা, এর বাস্তব রূপ দেখাবার জন্য মহান রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিসসালামকে এই ক্রীড়া দিয়ে তিনি পরীক্ষায় ফেলেছিলেন। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বিন্নী মাসসানী আয-যুর, আমি তো অভাবগ্রস্ত, আমি তো আমাকে এক দুরারোগ্য, এক কীট আমাকে পোকা কেটে কেটে খাচ্ছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি সবচেয়ে রহম করনেওয়ালা, বলছেন না আমাকে রহম করো, আমার বিপদ দূর করো, কিছু বলছেন না। তাহলে পঞ্চম নম্বর বৈধ অসিলা যেটা, সেটা হলো এই যে, যিনি আল্লাহর কাছে অসিলা করছেন, যিনি আল্লাহর কাছে চাচ্ছেন, তিনি তার অবস্থা আল্লাহর কাছে উপস্থাপন করে শুধু চাচ্ছেন, উপস্থাপন করে শুধু ডাকছেন, কিন্তু কি তিনি চাচ্ছেন উল্লেখ করছেন না, এভাবেও অসিলা করা যায়। ছয় নম্বরে যেটা বৈধ অসিলা, সেটা হল এটা, এখানে কিন্তু গণ্ডগোল, ভালো করে শুনবেন, আর তাওয়াসসুল বিদুআই রাজুলিস সালিহ আল হাই আল্লাযী ইউরজা ইজাবাতু দুআই, জীবিত নেককার ভালোদের মনে করেন, নেককার জীবিত, নেককার জীবিত ব্যক্তির দোয়ার মাধ্যমে তাহলে প্রথম তাকে জীবিত হতে হবে, তাহলে মৃত্যু হলে পরে আস্তে আস্তে চলবে না, নেককার হতে হবে, কারণ নেককার না হলে বৎকারের দোয়া কবুল হওয়ার তো কোনো আশাই করা যায় না, ঠিক না? আর এই জন্যই তো আমরা যারা আমাদেরকে ওয়ালি মনে করি, যারা আমাদের মুরব্বী মনে করি, যারাকে বাপ মনে করি, যাদেরকে নেককার মনে করি, তাদের কাছে কিন্তু আমরা দোয়া যাই, ঠিক না? এই জন্য নেককার দ্বিতীয় হলো তার দোয়ার মাধ্যমে, নেককার জীবিত ব্যক্তির দোয়ার মাধ্যমে ওসিলা করা, যেমনটা যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কিরাম করতেন। অনাবৃষ্টি, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, দোয়া করেন, খুতবার মধ্যেই দোয়া শুরু করলেন, বুঝছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রচন্ড খরার সময় সাহাবকারী যখন, তখন সকলেই দোয়া করার জন্য বললেন, ইস্তিসকার নামাজে যে পানি চাওয়ার দোয়া আছে না নামাজ, সেই নামাজ ইমামা মসজিদ যেখানে এখন ভেঙে ফেলেছে, আল্লাহ রাসূল যেখানে এই বৃষ্টির নামাজ আপনার ইদায়নের নামাজ পড়তেন, সেখানে গিয়ে হযরত আব্বাস মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নবী বেঁচে থাকতে আমরা তার দোয়ার মাধ্যমে পানি পেতাম, আজকে তোমার নবী আমাদের কাছে বেঁচে নাই, রয়েছে তার চাচা আব্বাস, আব্বাস নেককার না নেককার কল্লা করে, অবশ্যই নেককার, জীবিত না মৃত্যু, জীবিত। এবার বলছেন, হে আব্বাস, কমে আব্বাস না, হে আল্লাহ রাসূলের চাচা আব্বাস, আপনি দাঁড়ান বুখারী শরীফের হাদিস, আমাদের জন্য দোয়া করেন। তিনি দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করেছো, আজকে আমাদের সবকিছু তোমার কাছে উপস্থিত করে তোমার কাছে আমরা চাই, আমাদেরকে বৃষ্টি দান করো। সাহাবী বলছেন, যেখানে আকাশে কিছু ছিল না, তার পাহাড়ের মতো যদি বৃষ্টি আসলো, সবাই বৃষ্টিতে ভিজে গেল। আল্লাহ হয় ওমার গেছিলেন রাসূলের কবরের কাছে, জান নাই, যদি কবরে গিয়ে যাই উপর আগে আসতে আসতো নাই, তাহলে মনে রাখেন এটুকুই যে জীবিত নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে আসিলা কিভাবে? আপনি মনে করেন একজন আলেমকে বা একজন বুজুর্গকে বা একজন কোন ব্যক্তিকে আপনি জীবিত ব্যক্তিকে নেককার মনে করেন, গিয়ে বললেন, হুজুর বা বাবা সাহেব বা যেটাই আপনি আমাদের দেশের পরিচিত বললেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাটা অসুস্থ যেন ভালো হয়ে যায়। তিনি দোয়া করছেন, এবার আপনি হাত দিয়েছেন, আল্লাহ এই নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে আমার বাচ্চার অসুখ ভালো করে দাও, দোয়ার মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে না, বলবেন না যে আল্লাহ এই ওয়ালির মাধ্যমে দোয়া, আমার বাচ্চা ভালো করে দাও, রাসূলের মাধ্যমে ভালো করে দাও, চলবে না, আসতেছে পরে। তাহলে বুঝতে পেরেছেন, এটি স্পষ্ট হওয়া উচিত, জীবিত নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে ওসিলা করা বৈধ রয়েছে, তাহলে মৃত্যু চলবে না, বৎকার তো চলবেই না, আর তার মাধ্যমেও চলবে না, বরং তার দোয়ার মাধ্যমে চলবে। সাত নম্বর হল আর তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিল আমালিস সালেহ, সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা করা। এর পক্ষে বুখারী শরীফের হাদিস সংক্ষেপে বলছি, তিনজন ব্যক্তি বনু ইসরায়েলের তারা এক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি একটা গুহায় লুকিয়ে পড়ল আসল বাতাবের জন্য, হঠাৎ করে একটি পাথর এসে ওই গুহার মুখটা ঢেকে দিল, এবার তো বাইরে হতে পারে না, ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল বা রাত্রি শেষ হয়ে গেল, বাইরে না হওয়াতে পরে এবার তিনজনই মহা বিপদে। এবার আপনি বলছেন, দেখো আমাদের যদি কোনো ভালো কাজ থাকে আল্লাহর কাছে আমরা অস্বীকার করি, হয়তো আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেবে। প্রথম ব্যক্তি বললেন, আল্লাহ আমার বুড়ো মা এবং বাবা ছিল, আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম, ছাগল চড়িয়ে নিয়ে এসে দুধ দহন করে প্রথম আমার বাবা মাকে দুধ পান করার পরে আমি এবং আমার ছেলে মেয়ের পরিবারের অন্য কেউ আমরা পান করতাম। একদিন ঘাস শেষ হয়ে যায়, অনেক দূরে গিয়ে বকরি পেট ভরাবের জন্য দূরে ছাগল চড়াতে গিয়ে দেরি হয়ে যায়, এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, দুধ দহন করে নিয়ে এসে বাবা মার মাথার নিকটে সারাত্রি দাঁড়িয়ে ছিলাম, আমার গুলিদার টুকরা ছেলে মেয়েরা কাঁদতেছিল, আমার প্রিয়তম স্ত্রী কাঁদতেছিল ক্ষুধার জ্বালায়, আমি নিজেও ক্ষুধার জ্বালায় ক্লান্ত বোধ করতেছিলাম বা অসুস্থ বোধ করতেছিলাম, কিন্তু আমার মা বাবার ঘুম ভাঙাই নাই, ফজরের সময় যখন তাদের ঘুম ভাঙলো তাদের দুধ পান করিয়ে তারপরে আমি বা আমি আমার ছেলে মেয়েরা পান করি, যদি আল্লাহ এটা ভালো কাজ হয়ে থাকে এর মাধ্যমে আমাদের এই নাদা বিপদ থেকে মুক্তি দান। পাথরের এক অংশ সরে গেল, বাইর হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার এই টাকা তো মন ছিল, আমি তাকে ভালোবাসতাম, অবৈধ কাজে তাকে বারবার প্রস্তাব দেওয়ার পরও আমি নিরাশ হই। অভাবের কারণে আমার সে টাকা তো মন একদিন আমার কাছে এসে বলল, আমার না খেয়ে আছি, কিছু অর্থ দাও। বললাম, দিতে পারি এক শর্তে, আমার সেই অবৈধ প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। বলল, ঠিক আছে, পয়সা দাও। এবার নির্জনে যখন দুইজনে রাত্রিতে নির্জনে একান্ত নির্জনে যখন আমি যখন তার সঙ্গে সে অবৈধ কাজে যখন লিপ্ত হচ্ছি, এই মুহূর্তে আমার কাস্ত বোন বললেন, ভাই তৃতীয় জন দেখছেন আমাদেরকে মহারব্বুল আলামিন, ইত্তাকিল্লাহ, তুমি তাকে ভয় করো। সেই মুহূর্তে আমার কাস্ত বোনের সেই কথা শুনে তোমার ভয়ে সেই অন্যায় কাজ থেকে আমি বিরত ছিলাম। যদি এটা ভালো কাজ হয়ে থাকে আল্লাহ, কারণ অন্যায় থেকে বেঁচে থাকাও কিন্তু ভালো কাজ, বুঝছেন না, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। আর এক অংশ সরে গেল, বাইর হতে পারে না। এবার তৃতীয় ব্যক্তি বললেন, আল্লাহ আমার জীবনে ভালো কাজ আমি খোঁজ করে পাই না, তবে আমার বাড়িতে অনেক চাকর খ্রিস্টানরা কাজ করেছিল, সকলেরই পাওনা তারা পারিশ্রমিক নিয়ে গিয়েছিল, একজন নিয়ে যাই নাই, তার সেই অর্থটাকে আমি নিজে আত্মসাত না করে সেটাকে বাড়িয়ে চাড়িয়ে আমি তার অনেক কিছু মাল সম্পদ বানাই। একদিন সে ফিরে এসে আমাকে বলে, আমার সেই টাকাটা দিয়ে দেন। আমি বললাম, ওই যে দেখো মাঠে তোমার ছাগল ভেড়া দুম্বার সেই পাল, সেটা তোমার নিয়ে যাও। সে বলল, আমার সঙ্গে প্রহাস করছেন, আমার সঙ্গে খাপটা বিদ্রুপ করছেন। আমি বললাম, না, এটা তোমার হাত, তোমার সেই টাকাটাকে বাড়িয়ে তোমার আজকে এটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত এতই দিয়েছিলেন যে খুব তড়িঘড়িতে অনেক কিছু হয়ে গিয়েছিল। তাকে বললাম, তোমার যা ইচ্ছা নিয়ে যাও, সবকিছুই সে নিয়ে যায়। এটা যদি তোমার ভালোর জন্যই করে থাকি আল্লাহ, পছন্দ হয় আবার বিপদ মুক্ত করো আমাদেরকে। গোটা পাথরটা সরে গেল, তিনজনেই নিরাপদে তাদের শ্মশান স্থানে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে স্পষ্ট এটাই হয় যে সৎ আমলের মাধ্যমে নামাজ পড়লেন দুই রাকাত পড়ে আল্লাহর কাছে এবার বলেন, আল্লাহ দুই রাকাত নামাজ পড়ছে, এর মাধ্যমে আমাকে ক্ষমা করো, আমার রোগ মুক্ত করো, ইত্যাদি যা তা পাওয়া। হজ করেছেন, অমরা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, গরিবকে দান করেছেন, মার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আত্মীয়স্বজনের সম্পর্ক সুন্দর রেখেছেন, একজন রুগীকে দেখতে গিয়েছেন। মোটকথা, সৎ আমল বলতে যাকে আমরা বুঝি করার মাধ্যমে, বা কোনো অন্যায় থেকে, আপনি অন্যায় একেবারে কেউ বাধা দেওয়ার নেই, ওই মুহূর্তে ভয়ে আপনি বাধা করলেন না, বলেন, আল্লাহ এই যে একটা কাজ করলাম ভালো কাজ। কারণ কেউ যখন ভালো কাজের উদ্দেশ্য করে, না করার আগেই একটা নেকি রেখে দেওয়া হয়, ঠিক না, যখন করে 10 থেকে বাড়তে বাড়তে 700 পর্যন্ত বাড়তে থাকে। অন্যায় কাজ করা যদি কেউ ইচ্ছা করে, করার পরে যদি না করে, তাহলেও তাকে একটা নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহারব্বুল আলামিন চান না তার বান্দারা জাহান্নামে যায়। এই হলো 7 প্রকার বৈধ অসিলা, আল্লাহর নামের মাধ্যমে অসিলা। সেটা দুই ভাবে হতে পারে, আপনার খাস আম আল্লাহর সিফাতি নামের মাধ্যমে অসিলা, সেটাও খাস আম হতে পারে। এরপরে যেটা হতে পারে সেটা হলো আল্লাহর কাজের মাধ্যমে অসিলা। এরপরে হলো যে আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান, ভালোবাসা, কোনো ভালো ব্যক্তির ভালোবাসার মাধ্যমে অসিলা করা। 5 নম্বরে যিনি অসিলা করতেছেন তার অবস্থা আল্লাহর কাছে কি করে উপস্থিত করে। 6 নম্বরে হলো জীবিত নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে অসিলা করা। 7 নম্বরে হলো সৎ, যে কোনো সৎ আমাদের মাধ্যমে অসিলা করা। এবার আমরা দ্বিতীয় প্রকার চলে যাই, অবৈধ অসিলা। অবৈধ অসিলা ওই যে বললাম, সৌদি আরবে আসতে হলে এরোপ্লেনে আসতে হবে, সাইকেল দিয়ে আসা যাবে না। তাহলে শরীয়ত যেটাকে নির্দিষ্ট করেছেন অসিলা, সেটাই হলো বৈধ, আর যেটাকে করেন নাই সেটাই হলো অবৈধ। এটা দুইভাবে হতে পারে, একটা যেটা শরীয়ত এর বিষয়ে কোনো আলোচনা করে নাই, জায়েজ হাও বলে নাই নাও বলে নাই। অনেক সময় আমি পরবর্তী আলোচনা করব সময় হলে, কি কি কারণে আমরা এই অবৈধ অসিলাগুলির মধ্যে আমরা ডুবে গেছি, কি কি যুক্তি আছে সেগুলো আমি পরে আলোচনা করব। যাই হোক, তাহলে অবৈধ অশিলাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা, শরিয়াত এ ব্যাপারে নিশ্চয় জায়েজও বলেন নাই, না জায়েজও বলেন নাই। মনে রাখবেন, যে কোনো ইবাদত, অশিলাটা কি ইবাদত কিনা, ইবাদত, এই জন্যে বৈধ অশিলা তাওহীদ, আর অবৈধ অশিলা শিরক বা বিদআত বা পাপ বা ইমান নষ্টের একটা বড় মাধ্যম, যেটা আমি ভূমিকার মধ্যে আপনাকে আলোচনা করেছি। তো মনে রাখবেন, দলিল না থাকাটাই হলো করা চলবে না, বুঝতে পেরেছেন? এবাদতের ব্যাপারে দলিল না থাকাটাই দলিল, না চলবে না যে না থাকাটাই দলিল, তাহলে বুঝবেন এবাদত কোন এবাদত করা চলবে না। চলবে কোনটা? যেটা দলিল রয়েছে। কিন্তু যেটা আপোষের মধ্যে চলা, আপোষের মধ্যে মহামালার ব্যবসা বাণিজ্য ইত্যাদি উঠা বসা কথাবার্তা, হ্যাঁ, হারামের যে বিষয়গুলি, এগুলি যেটা নিষেধ রয়েছে সেটাই শুধু নিষেধ। এজন্যে যেই যেটা শরিয়া নিশ্চু কোনো হারা কিছুই বাড়ি নাই বুঝে নিতে হবে সেটা না, কিন্তু মহামালাতের ব্যাপারে চলাফেরা উঠা বসা বা হালাল হারামের ব্যাপারে যেটা নিষেধ শুধু ওইটাই নিষেধ, বাকি যেগুলি নিষেধ নাই সেগুলি যায়, ব্যবসা কতগুলি হারাম হয়েছে বাকিগুলি সব হালাল, বুঝতে পারেন? খাওয়ার ব্যাপারে কত জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে বাকিগুলি সবই হালাল, কিন্তু শরিয়াত বলবেন যেহেতু হালাল হারাম কিছুই বলে নাই, যায় কিছুই বলে নাই, কাজে যায় না, যখনই দেখবেন দলিল নাই তখনই সেটা না দেয়। তাহলে এটা একদিক থেকে বিদাত, যেটা শরীয়ত নিশ্চয় জায়েজ বলে নাই না জায়েজ বলে নাই, কেউ যদি এই অস্বীকার করে তাহলে সেটা একদিক থেকে বিদাত, কারণ সেটা নবাবস্থিত সাহাবা ইকরাম করেন নাই, সালফিরা সালাফে ইজামরা করেন নাই, তাবিরা করেন নাই, আর একদিক থেকে সেটা শিরক, একদিক থেকে সেটা শিরক। কেমনে শিরক? আল্লাহ বলছেন যে আপনাহম শুরাকা শারাউলাহম মিনাদ দিন মা আলামি আযান বিল্লাহ, তাদের কি এমন কেউ শরিক রয়েছে আরো আল্লাহ রয়েছে যারা তাদের জন্য নতুন করে দিন আবিষ্কার করে? তাহলে যেটা দিনে নাই আপনি যখন সেটাকে বৈধ করে দিনে যোগ করলেন তাহলে দিন চালু করলেন না, আর দিন চালু করার দায়িত্ব কার? একমাত্র মহান রব্বুল আলামিনের। আর আপনিও যদি বৈধ মনে করেন তাহলে আল্লাহর সঙ্গে শরিক হয়ে গেলেন বা করলেন, যদি নিজে করে নিজে শরিক করলেন শরিক হয়ে গেলেন, আর যদি কেউ করতে পারে মনে করেন তাহলে তাকে আল্লাহর সঙ্গে শরিক করলেন। এই দৃষ্টিকোণ থেকে এটা অবৈধ শির্ক, অবৈধ অসিলা শির্কের পর্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, খ্রিস্টানিরা এবং ইহুদিরা তাদের যাজকদের পাদ্রীদেরকে তারা আল্লাহ আল্লাহর স্থলে বসিয়ে তারা আল্লাহ বানিয়ে নিয়েছিল। আয়াত যখন আল্লাহ রাসূল পড়তেছিলেন আদি ইবনে হাতেম, তিনি খ্রিস্টান ছিলেন, তিনি আয়াত বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমাদের পাদ্রীদেরকে আমাদের যাজকদেরকে আমাদের ধর্মগুরুদেরকে আমরা আল্লাহ বানিয়ে নিতেন নিতাম না। আল্লাহ রাসূল বললেন তোমাদের যখন কোন হালাল জিনিসকে হারাম করতো তোমরা মেনে নিতে না? বলে হা, যখন কোন হারাম জিনিসকে হালাল করতো সেটাও মেনে নিতে, আবার হালালকে হারাম করতো সেটাও মেনে নিতে, এটাই তো হলো আল্লাহ বানিয়ে নেওয়া। তাহলে যেই অসিলাটা আল্লাহ কিছুই বলেন নাই আর আমার হুজুর করলেন তাই আমি সেটাকে ধর্ম মনে করে নিলাম শরিয়াত মনে করে নিলাম, তাহলে শরীফ বানা হলো না? খ্রিস্টান যেটা যদি হয় তা আমার হাতে তা কেন হবে না? ও উম্মতে মুহাম্মাদের জন্য বড় ফ্যাসালিটি রয়েছে না? না, একই একই নিয়ম। এই জন্যে অবৈধ যেটা অসিরা সেটার মিশাল উদাহরণ দেখুন, আল্লাহ বা কোন মাধ্যম ব্যক্তির মাধ্যম আল্লাহ আমরা দোয়া করি না, আমাদের দেশে প্রচলিত দোয়া হয় বলে আল্লাহ অলি রাসুল সাইয়েদ কুতুব সমস্ত সাইয়েদ কুতুব রাসুলদের মাধ্যম অসিরাই আমাদেরকে ক্ষমা করে দাও বলি না, এটাই হলো শিরকি, আর এটাই হলো শিরকি এবং বিদআতি অসিরা। আর যেটাই আমরা জানি বরং যে সমস্ত বৈধ অসিরাগুলি আমি আলোচনা করলাম এটা কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না, কোন নবীর কোন রাসুল কোন ফেরেশতা কোন ওয়ালি কোন সাইয়েদ কোন কুতুব কোন ইমাম কোন বুজুর্গ কোন ব্যক্তির মাধ্যম ব্যক্তির মাধ্যম কিসের চলবে বলে? দোয়ার মাধ্যম চলবে, ঠিক আছে? ব্যক্তির মাধ্যম, তার মর্যাদার মাধ্যম, তার নেতৃত্বের মাধ্যম, তার কর্তৃত্বের মাধ্যম, তার ফজল, তার কারাম, তার যা, এগুলির মাধ্যমে অসিলা করা চলবে না, এগুলি হবে বিদআত এবং শিরকি অসিলা। এরপরে আমরা আছি এই সমস্ত অসিলা সম্পর্কে, দেখুন এর আরেকটা আছে উদাহরণ মৃত্যু ব্যক্তির অসিলা, মৃত্যু ব্যক্তির অসিলা করা যাবে কি যাবে না, শরিয়াত কোনটাই বলে নাই। আপনি এখন যদি জায়েজ মনে করেন তাহলে বেদাত কি হবে, কারণ এটা কোনো মৃত্যু ব্যক্তির মাধ্যমে অস্বীকার করতেন না, শিরক হয়ে যাবে। এই জন্য যে মৃত্যু ব্যক্তি যেহেতু সে দোয়া করতে পারে না, মারা গেছেন, যখন মানুষ মরে যায় তিনটি আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়, সে আমল দোয়া করতে পারে না, সে চাইতে পারে না, সে সুপারিশ করতে পারে না, আপনার ভালো মন্দের কিচ্ছু দায়িত্ব পালন করতে পারে না, যেখানে রাসূল স্বয়ং করতে পারেন না, কুল্লা আমলি কুলি নাফসি না পাওয়া দেওয়া ইল্লা মাশা আল্লাহ, হে নবী বলে দাও আমি আমার নাফসের আমার ব্যক্তির জন্য ভালো মন্দ কিছুই করতে পারি না, আল্লাহ যা চান তাই করে। তাহলে কোন ওয়ালি কোন ফেরেশতা কোন ব্যক্তি কোন পর্যায়ে, তাহলে রাসূল যদি স্বয়ং নিজে না করতে পারেন তাহলে অন্যরা মরার পরে কিভাবে করতে পারে। এই জন্য মৃত্যুর ব্যক্তির কাছে গিয়ে যদি চায় বলি যে আমার যদি চাও বা আমার কাছে আমার কাছে আল্লাহর কাছে বলো, তাহলে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা অনেক সময় সেটা বিদআত হতে পারে, কোন পর্যায়ে সেটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। যদি মনে করি যে তিনি আমার ভালো মন্দ করতে পারেন বলছেন তাহলে শিরকের পর্যায়ে যাবে, আর যদি মনে করি তিনি চাইতে পারেন সেটা বিদআতের পর্যায়ে যাবে। বন্ধুগণ দ্বিতীয় প্রকার যেটা অবৈধ ওসিলা সেটা হল কি, যেটা মুশরিকরা করত মূর্তির মাধ্যমে, মূর্তিকে সামনে রেখে বলতো আমা না আবুদু ইল্লা ইয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, এদের আমরা চিন্তা করি এদেরকে ভোগ দিই কলা দিই দুধ দিই এই জন্য যে এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দিবে। আমরা যেমন বলি ওসিলা ধরি পীর ধরি কেন আল্লাহর কাছে আমাদের পৌঁছে দিবে, একই কথা না? তবে ভুল বুঝবেন না, তাদের যদি দোয়া হয় জায়েজ রয়েছে, তাদের যদি ভালোবাসা হয় জায়েজ রয়েছে। একজন আল্লাহ বুজুর্গ পীর মুর্শিদ ওলিকে ভালোবাসা করে আমরা নসিহত করতে পারি, কিন্তু তার ব্যক্তিত্ব তিনি পার করে দেবেন এমন আকীদায় শিরকের বা বিদআত পর্যায়ে চলে যাবে। ব্যক্তির আকীদার উপর নির্ভর করবে বিদআত এবং শিরক হবে, প্রত্যেকটাই যেরকম বিদআত হবে না প্রত্যেকটা আবার শিরক পর্যায়ে যাবে না। এজন্য কাফের কাফের মুশরিকরা যেই মূর্তির মাধ্যমে কি করে অসিরা করে যে আল্লাহ এদের মাধ্যমে আমাদের পৌঁছে দিবে, তারা কি বলতো, কি বলতো, উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইহুম আকরাব, তাদেরকে ডাকতো, তাদেরকে যখন বলা হতো কেন তাদের ইবাদত করো, ওমা না আবুদু মিল্লা ইয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, এদের ইবাদত করি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আমরা পাপী বান্দা আল্লাহর কাছে পর্যন্ত কি পৌঁছতে পারি? পীর সাহেব যেহেতু নেককার ব্যক্তি, অলি সাহেব যেহেতু নেককার ব্যক্তি, রাসূল যেহেতু নেককার ব্যক্তি, তাদের মাধ্যম ধরতে মাধ্যম না হলে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো না। এর পক্ষে কিছু যুক্তি পরে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে এই যে কাফেররা যেটা করত এটা নিঃসন্দেহে শিরক। যদি কেউ বলে ইয়া ওয়ালি আনসিনি, হে আল্লাহর ওয়ালি আমাকে বিপদ থেকে মুক্ত করো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইশফিনি আমাকে মুক্তি দান করো, আনসিনি আমাকে মুক্ত দান করো, আমার বিপদ মুক্ত করো, তাহলে এগুলি শিরকের পর্যায়ে চলে যাবে। আর বন্ধুগণ যে ব্যক্তি যেই মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সেই ইবাদতখানায় গিয়ে দেখলেন যে সব মূর্তিটা দাঁড়ায় রয়েছে, না খায় কলা না খায় দুধ, কত কিছু বাড়াইছে তো কথা বলে তো শুনে না, পরে রাত করে কুড়াল দিয়ে মারে তাও কিছু বলে না। যে নির্বোধ এর চেয়ে তার কে হতে পারে যে মৃত্যু ব্যক্তিকে ডাকে, নির্বল হচ্ছে দিকে হতে পারে যে একটা জড় পরোক্ষকে ডাকে, নির্বল হচ্ছে দিকে হতে পারে যে নিজের হাতে বানিয়ে বলে এটাই হলো আল্লাহ, এর মাধ্যমে আমি আল্লাহর কাছে পৌঁছবো। হ্যাঁ পৌঁছতে পারি যদি আল্লাহ সেটাকে গোজন করে রাখে, যেহেতু আল্লাহ ওটাকে মাধ্যম করেন নাই শরিয়াত মাধ্যম করেন একটি জমে তার মাধ্যমে পৌঁছাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বিভিন্ন জায়গায় ইরশাদ করছেন, বলছেন ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট কে হতে পারে, ব্যাপক কে হতে পারে, ইগনোরেন্স কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে কেন পর্যন্ত ডাকছে, মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কেমন পর্যন্ত ডাকলে যে ডাকে সাড়া দিতে পারে না। রাসূল ইন্তেকাল করে গেছেন, ডাকলে তিনি সাড়া দিতে পারেন না, কোনো ওয়ালি দিতে পারেন না, মূর্তি দিতে পারে না, গা দিতে পারে না, সূর্য দিতে পারে না, চন্দ্র দিতে পারে না। তো ওদের চাইতে ব্যাপক নির্ভর কে, যারা এমন থাকে যে কেমন পর্যন্ত ডাকলেও সে তাকে সাড়া দেয় না, অহম আন দোয়া ইহিমা ফিরুন, সে অনুভব করতে পারে না যে আমাকে ডাকতেছে। কেউ তো অনুভব করতে পারে যখন মৃত্যু মারা যাচ্ছে ওই মুহূর্তে ডাকলে করে ঠিক না, কিন্তু এমন ব্যক্তি যে ও করতে পারে তাকে আমরা অসিলাম আমি ডাকতেছি। এই জন্যে আল্লাহ রাব্বুল অন্য আয়াতে বলছেন যে ওয়াইজা হুসিরান নাস কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফির, আর যাদের ইবাদত করেছে কিয়ামতের দিন তারা তাদের দুশ্মনী করবে, না তোমরা আমাদের ইবাদত করো নাই, আল্লাহকে ডাকো না আমরা বলি নাই তোমাদেরকে, অস্বীকার করবে কিয়ামতের। সূরা আহকাম আল্লাহ রাব্বুল পাঁচ ছয় নম্বর আয়াতে ভালো করে পড়ে দেখবেন। যাই হোক বন্ধুগণ, তাহলে আল্লাহ ছাড়া অন্যের মাধ্যমে যখন ডাকবো ওমা ইয়াদউ মা আল্লাহ ইলাহা আখার লা বুরহানা লা বি ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরিন, তাহলে এই অবৈধ ওসিলা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। তাহলে এটা দুইটা হলো, একটা হলো শরিয়াতের ব্যাপারে নিশ্চয় সেটাও চলবে না যে মৃত্যু ব্যক্তির ওসিলা করা, বুঝছেন, চলবে কোন ব্যক্তির মাধ্যম, কোন রাসুল হোক নবী হোক খ্রিস্তা হোক, কোন রাসুল হোক নবী হোক খ্রিস্তা হোক যে কেউ হোক, ওই ব্যক্তিত্বের মাধ্যমে তার কোন মর্যাদার মাধ্যমে ওসিলা করা চলবে না, অবৈধ। এরপর আমরা চাই যে সংক্ষেপে বলবো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওসিলা, রাসুলের মাধ্যমে আমরা ওসিলা করি না, আর তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা চার প্রকার ভালো করে বুঝবেন। প্রথমটা হলো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান, তার প্রতি ইমান এবং তার ভালোবাসা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ কোনো কারণের মাধ্যমে অসিলা করা, যেটা এর আগে আপনাদেরকে বললাম আল্লাহুম্মা ইন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক ফাগফিরলি, আল্লাহ তোমার প্রতি তোমার রাসূলের প্রতি ইমান হয়ে গেছি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু রাসূলাকা ইন্নী উহিব্বুকা ওয়া উহিব্বু রাসূলাক, আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে ভালোবাসি আমাকে ক্ষমা করে দাও, তো যা চাওয়ার আপনি চাইবেন। তাহলে রাসূলের মাধ্যমে ওসিলা প্রথম যেটা সেটা হলো যে রাসূলের ভালোবাসা বা রাসূলের প্রতি ইমান বা রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে ওসিলা করা যায়, আর এটা যায় তখন রাসূলের জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরে, এই ওসিলাটা রাসূলের জীবিত এবং মৃত্যু দুই অবস্থাতেই কি যায়। এখন আমরা বলতে পারি না যে রাসূলকে ভালোবাসি তার মাধ্যমে ক্ষমা করো, বলতে পারি কিনা তোমার রাসূলের ইত্তেবা করি অনুসরণ করি ক্ষমা করো, যায় আছে কিনা, যায় আছে। তাহলে এই ওসিলাটা রাসূলের ভালোবাসা ইমান এবং ইত্তেবার ওসিলা করা, এটা রাসূলের জীবদ্দশা এবং মৃত্যুর পরেও যায়। দুই নম্বরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মাধ্যমে ওসিলা করা, ওই যে সাহাবায়ে কিরাম তার দোয়ার মাধ্যমে পানি চেয়েছেন আল্লাহর কাছে, চেয়েছিলেন কিনা, এটা শুধুমাত্র জায়েজ রাসূলের জীবদ্দশায়, মৃত্যুর পরে এটা জায়েজ নয়। এখন গিয়ে বলবেন রাসূলকে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন, চলবে না, কই উমার তো গেলেন না পানির জন্য রাসূলের কবরের কাছে, হাসান হোসাইন যখন কারবালাতে যাচ্ছিলেন একাই ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করার জন্য, যে আপনাদের কারবালা আপনাদের কি বলে আসুরা মহারম সম্পর্কে আমাদের লিফলেট আছে একটা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুগণ, তো কই বললেন না নানাজির কাছে, নানাজি আমি যাচ্ছি একাই আমার জন্য দোয়া করে দিন, আমার জন্য সেখানে ইয়াজিদকে পরাস্ত করতে পারি, কোন সাহাবায়ে কিরাম তাদের কোন বিপদে আপদে যুদ্ধ বিজয় কখনোই তো রাসূলের কবরের কাছে গিয়ে বলেন নাই আমার জন্য দোয়া করেন, আমাদের বৃষ্টি হচ্ছে না দোয়া করেন, বরং আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়ে বলছেন দোয়া করেন আল্লাহর কাছে, স্পষ্ট হতে হবে আমাদের কাছে। তাহলে রাসূলের দোয়ার ওসিলা জীবদ্দশাতেই শুধু এটা বৈধ, মৃত্যুর পরে চলবে না। এখন রাসূলের কাছে গিয়ে কেউ চাইবে এটা সম্পূর্ণ শিরক হবে। তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ওসিলা, ওই যে আদি মোহাম্মদের ওসিলা, বুঝছেন, এটা এখনো জায়েজ হয়েছে, জীবিত অবস্থায় জায়েজ ছিল, সেটা কি আমাদের জন্য খাস, কিন্তু এখন বলবেন কবরের কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করেন, চলবে না। আর সুপারিশ দুইটা শর্তে যায়, মনে রাখবেন আমাকে দেখেন ভুল বুঝি, মরিদ হয়ে গেলে তিনি সুপারিশ করে কি আমাদের দিন পার করবেন, ঠিক না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা, বরং কি আমাদের জন্য সুপারিশ করার জন্য দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুপারিশকারী তাকে অনুমতি দান করবেন, আর দ্বিতীয় হল যার জন্য সুপারিশ করা হবে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকবেন। তাহলে সুপারিশকারী এবং যার জন্য করবেন উভয়ের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর অনুমতি আমার পীর বাবা যে অনুমতি পাবেন কিনা তার নিশ্চয়তা আছে। কিয়ামতের দিন ওই যে স্পেশাল যেটা সুপারে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী ঈসা পর্যন্ত কেউ সাহস করবেন না, কেউ সাহস করবেন না। সাহস করবেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহকে সুপারিশ করবেন, সিজদায় পড়ে যাবেন। তাহলে রাসূলরা নবীরা যদি সুপারিশ করার সাহস না পান, তাহলে আমি পীর সাহেব আর একজন ওলি সাহেব কিভাবে আপনাকে এই ধোকায় ফেলে দিলাম যে মুরিদ হলেই আপনাকে পার করে দিবে? অনেক সময় করে কি একটা কাগজ লিখে দেয় যেটা কবরে দিলে আর আগাবে, বুঝছেন? কথিত আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি তার একজন মুরিদকে লিখে দিয়েছিলেন আব্দুল কাদের জিলানী। মুনকির নাকার ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করে দেখায় আব্দুল কাদের জিলানী, ফেরেশতা বাবার জীবনে যে কোনো উত্তর শুনে নাই, হয় হার বাবা কিন্তু আব্দুল কাদের জিলানী এই প্রশ্ন উত্তর তো কোনো শুনে নাই। আল্লাহর কাছে দৌড় ছুটে গেলেন, বললেন হে প্রভু, এই এক ব্যাপার, তোমার এক বান্দা এই কথা বলে, বলে যাও তাকে ক্ষমা করে দাও, তাকে আর কোনো প্রশ্ন করতে পারবে না। জানো না আব্দুল কাদের জিলানী সে মুরিদ, মুরিদ সেও তো তাকে আর কোনো প্রশ্ন করা চলবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন প্রতিটি মানুষকেই ভালো হোক আর মন্দ হোক, নেককার হোক আর বদকার হোক, প্রতিটি ব্যক্তিকেই প্রশ্ন করা হবে। হাদিসের পুরাপুরি উল্টা না, বুঝতে পেরেছেন? তারপরে কাগজ দিয়ে দিলেন ওরসিলা, ওরসিলা সকলের ওসিলা, মানে হজর বাড়ি থেকে নিয়ে পিড়েপি সবকিছু সবার ওসিলা যদি কাগজ দিয়ে দেওয়া হয় তাহলে কবরে আঘাত হবে না, বুঝতে পেরেছেন? টাকা দিয়ে সমস্ত তাবিজ বিক্রি করা হয় বাংলাদেশে, যেটা আমি স্বয়ং নিজে আবার লিখেছি জানেন ফার্সিতে, যাতে করে সাধারণ মানুষ না বুঝে, ফার্সি বুঝলে কেউ বুঝবে? শিখ না, বেদাত না, সাপ না, বিচ্ছু স্বর্ণ না, মুদ্রা কি বুঝবে? এই জন্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের জন্য আমরা যে অসিলা বাঁধবো সেটা আমরা আজানের দোয়ায় আমরা করতে পারি। জীবন দশাতেও হয়তো আল্লাহর কাছে রাসূলের কাছে বলতে পারতাম আমার জন্য আল্লাহ কাছে সুপারিশ করেন, কিন্তু এখন সেটা চলবে না। চার নম্বর যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, তার ব্যক্তিত্ব, তার মর্যাদা মাধ্যমে অসিলা করা চলবে না, এটা অবৈধ অসিলা, যেটা আজকে আমাদের দেশে বহুল প্রচলিত। নবী রাসূল সাইয়্যিদ কুতুবদের অসিলা আমাদেরকে ক্ষমা করে দাও, এটাই হলো অবৈধ অসিলা, বিদআতি অসিলা, এবং কোন পর্যায়ে সেটা শিরকি অসিলা। এরপরে আছে নেককার ব্যক্তিদের মাধ্যমে অসিলা করা, বুঝছেন? নেককার ব্যক্তিদের মাধ্যমে অসিলা দুই প্রকার, একটা হলো তাদের দোয়ার মাধ্যমে অসিলা করা, আর এটা জীবিত অবস্থার জন্য খাস। একজন আল্লাহর ওয়ালি তাকে গিয়ে বলবেন ওই যে জীবিত নেককার ব্যক্তির দোয়ার অসিলা, গিয়ে বলবে আমার জন্য দোয়া করেন, আল্লাহকে বলবেন আল্লাহ তার দিয়ে আমাকে যা চাচ্ছেন তা চাইবেন। নেককার ব্যক্তির অসিলা দুই ভাগ, প্রথম হলো তার দোয়ার মাধ্যমে তার জীবন দশার সঙ্গে খাস, মৃত্যুর পরে তার দোয়ার অসিলা করা চলবে না, সেটা শিরক হয়ে যাবে। এখন যদি অলির কবরে গিয়ে বলি শিরক, বুঝতে পেরেছেন? এরপরে হলো দ্বিতীয় যেটা, যে তাদের ব্যক্তিত্বের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে বা তার ব্যক্তির মাধ্যমে অসিলা করা, যেটা রাসূলের ব্যাপারেও চলে গেল একটু আগে, বুঝতে পেরেছেন? সেটা জীবিত এবং মৃত দুই অবস্থাতেই অবৈধ চলবে না। জীবিত অবস্থায় যেরকম কোন ওয়ালি অসিলা করা যাবে না যে আল্লাহ এই অসিলার মাধ্যমে আমাকে ক্ষমা করে দাও, এটা ওটা চলবে না, মৃত্যুর পরে তো আরো চলবে না। তাহলে নেককার ব্যক্তির মাধ্যমে অসিলা দুই ভাগ, একটা যায় দোয়ার অসিলা, সেটা জীবন দশাতে মৃত্যুর পরে চলবে না, আর একটা হলো তাদের ব্যক্তির মাধ্যমে, সেটা জীবিত মৃত্যু দুই অবস্থাতেই চলবে না। এরপরে আমরা আছি মৃত্যু, যে আল্লাহর ওয়ালি যারা মারা গিয়েছেন ওই একই কথা, সেখানেও আমরা বলবো যে মৃত্যু ব্যক্তির মাধ্যমে ওয়ালির, প্রথমে কিন্তু আমরা ওয়ালির ডেফিনেশনে কিন্তু আমরা বড় ভুল করেছি। এর আগে আপনাদের বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাযীনা কানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ঈমানদার এর সঙ্গে আলা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ওয়াদা ফলো করে, যে সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকে, এরাই হলো মুত্তাকি। তাহলে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য গাছের নিচে থাকতে হবে না, জঙ্গলে থাকার কোন প্রয়োজন নেই, তাকে হুজুর হয় চলবে না, তাকে মাদ্রাসাকে লেখাপড়া করতে হবে এমন কথা না। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে সে বড় চাকরিজীবী, হতে পারে সে গরিবান্ধা, হতে পারে ধরিবান্ধা, হতে পারে শরিয়তি জ্ঞান পুরোপুরি থাকতে পারে না পারে, কিন্তু সে কোরআনের চেয়ে তার সঙ্গে আল্লাহর আদেশ নিষেধকে যথাযথভাবে আমল করে সেই ব্যক্তি আল্লাহর ওয়ালি। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমার দেশে ওয়ালি কারা জানেন? যারা ল্যাংটা থাকে। আমার দেশে ওয়ালি কারা জানেন? যারা ছেঁড়া কাপড় পরে থাকে। আমার দেশে ওয়ালি কারা জানেন? যারা নোংরা পোশাক পরে থাকে। ওয়ালিকারা যারা তারি লাগা কাপড় পরে। ওয়ালিকারা যারা জঙ্গলে বসে আল্লাহর জন্য আল্লাহর ধ্যানে কাঁদে। ওয়ালিকারা যারা হারাম খায়। ওয়ালিকারা যারা নামাজ তাদের করতে হয় না। ওয়ালিকারা যারা ইত্যাদি ইত্যাদি ভান মদ খায়। এরাই আল্লাহ বলে। আল্লাহ বলছেন না, ওয়ালি হলো তারাই যারা ইমান এনেছে, ইমানের দাবি পূরণ করার জন্য মুত্তাকি হয়েছে। মুত্তাকি বলা হয় আল্লাহর আদেশ এবং নিষেধকে যথাযথভাবে মেনে চলা, একে বলা হয় মুত্তাকি। এই জন্য মনে রাখবেন, ওয়ালি যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, হতে পারে কৃষক, হতে পারে গাড়ি চালক, হতে পারে ড্রাইভার, যে কেউ হতে পারে, যদি এই দুইটা গুণ থাকে সে হবে আল্লাহ ওয়ালি। আল্লাহ ওয়ালির গুণ বর্ণনা করতে গিয়ে আমাকে সেদিন এই রমজানের আগে এক ভাই বলছিলেন, মাশাআল্লাহ তিনি এমন জায়গায় বসবাস করেন যেটা নোংরা থাকে। আমি বললাম সে আল্লাহ পাক্কা সেই জিনিসের দোস্ত শয়তান। নোংরা জায়গায় থাকা হারাম, নোংরা মধ্যে থাকা হারাম। ঘোষণা করে না আমাকে মা যদি দেখো যে আল্লাহর বান্দা হাওয়া দিয়ে উঠতেছে, পানির উপরে জায়গাবাজ মিশিয়ে নামাজ করতেছে, অলৌকিক ঘটনা কিনা, অলৌকিক কিনা, কারামতি কিনা, যদি দেখো যে ওই ব্যক্তি শূন্যতে তারা সমাধিত আছেন তাদের কাছে গিয়ে সর্ব অবস্থায় ডাকা চলবে না, এ অসিলা করা যাবে না। এ পর্যায়ে সময়ের অভাবে আমি সংক্ষেপ করতেছি। আমি এবার আপনাদের আলকালে এটা আপনি সংক্ষেপে শুধু বুঝেন যে আল্লাহ যারা সত্যিকার ওয়ালি, যারা ইমান এনেছেন, তাকওয়া পরিষ্কারী যাদের মধ্যে রয়েছেন, জীবদ্দশায় তাদের দোয়া অসিলা শুরু চলবে, তাদের ব্যক্তির তাদের মৃত্যুর পরে কোন প্রকারে অসিলা চলবে না, তিনি এটাই হল আমাদের আকীদা। এবার আমরা কি কি কারণে আমরা অবৈধ অসিলা করে থাকি, আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের সঙ্গে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। অশিলার ব্যাপারে যেন একটা বই বাংলা ভাষায় লিখতে পারে এবং যারা বাংলা ভাষায় ভালো অভিজ্ঞ তারা সকলে আমাকে সহযোগিতা করবেন, আমি দাবি রাখলাম, ঠিক আছে? কারণ এই বিষয়টাই নিয়ে কিন্তু আমাদের দেশের ধর্মের ব্যবস্থাটা জমজমা, অশিলা না করলে পার নাই, বুঝতে পেরেছেন? আর এই একটার মাধ্যমে বোকাদেরকে কি করে রেখেছে এই অশিলার ব্যবসায়, হুজুর সাহেবানদের মাশাআল্লাহ জমজমা ব্যবসা। এই জন্যে এই বিষয়টা আমাদের দেশের আলোচনা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ, এজন্য আমি ইচ্ছা করছি, যদিও বাংলা ভাষা আমার খুব একটা দখল নেই, তবে যারা আমার ভাইরা আছেন আমাকে সহায়তা করবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। বন্ধুগণ, অবৈধ অসিলার পিছনে যে কারণগুলি সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো কিছু সহি হাদিস যা অপব্যাখ্যা করা হয়। ওই যে হযরত উমারের হাদিস, হযরত উমার আব্বাস আব্দুল মুত্তালিবের অসিলা করলেন না, বলেই তো এটাই অসিলা। হযরত আব্বাসের যেটা হয়েছিল সেটা তার দোয়ার মাধ্যমে অসিলা হয়েছিল, এটা আমরাও বৈধ বলি। তার ব্যক্তির অসিলা তো করেন নাই, আর মৃত্যুর এখন চলবে না, যদি তাই হতো তো হযরত উমার রাসূলের ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে হযরত আব্বাসের ব্যক্তিত্বে কখনই যেতেন না, ঠিক কিনা? যাইতেন, কারণ রাসূলের কাছে আব্বাসের কোন তুলনা হয়? জায়েদের যদি হতো রাসূলের কাছে যেতেন, কবরের কাছে কি করতেন? যে ধরনের আপনারা মনে রাখবেন যে কিছু সহি হাদিসের অপব্যাখ্যা করে এর অসিরার জায়েদ করার জন্য অপচেষ্টা করা হয়, এ একটা কারণ, বুঝতে পেরেছেন? আমি হাদিস করি শুধু একটা উল্লেখ করে আগে যাচ্ছি সামনের দিকে। দ্বিতীয় কারণ হল যে কিয়াস করে, কিয়াস বুঝেন তো, যে আমরা দুনিয়াবি কাজে আমরা দেখি কোনো একটা কেস টেস যদি হয় কোর্টে, তো আমরা উকিল ধরি না, ধরি কিনা? এখন বিচারকের কাছে, জাজ সাহেবের কাছে বিচার যখন আমরা চাই, তখন একটা উকিলের মাধ্যমে আমরা সেখানে পৌঁছি। তো ঠিক আল্লাহর কাছে পৌঁছতে হলেও কোন একজন ওয়ালি রাসূলের মাধ্যমেই পৌঁছতে হবে, এটা বলা ইতিহাস। ওইটা যেমন আমরা দুনিয়াবি কাজে করি, দিনের কাজে ওইটা দাঁড়িয়ে রয়েছে। আমি বলবো এইটা যারা বলে এর চাইতে চরম অপরাধ মনে আর কিছু নেই, এর চাইতে বড় আগম মনে আর কিছুই নেই। কারণ জাজ সাহেবের কাছে যেতে হলে উকিল ধরতে হবে, এটাই হলো নিয়ম, ঠিক কিনা? দুনিয়াবি নিয়ম। কিন্তু আল্লাহ ডাকতে হলে কোনো মাধ্যম নেই, ও জনই আশ্রয় দেবে। দেখো ডাকো সরাসরি, আমি তোমাকে ডাকে সারা দিই। কেউ যদি মনে করে যে আল্লাহর সন্ত আল্লাহকে ডাকতে হলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে মাধ্যম প্রয়োজন, তাহলে সে কাফের। আকিরা ভালো করে বুঝেন, ইমান নষ্ট হওয়ার 10টি মূল কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো, কেউ যদি বিশ্বাস করে মহান রব্বুল আলামিনকে ডাকতে হলে তার পর্যন্ত পৌঁছতে হলে মাধ্যম জরুরি রয়েছে, তাহলে সে মুশরিক, সে কাফের, তার ইমান নষ্ট হয়ে যাবে, তাকে তোবা করে আবার লা ইলাহা পড়ে মুসলমান হতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আর দ্বিতীয় কারণ বলবো, একজন সাধারণ মানুষ যে জাজ সাহেব 5,000 টাকা হলে বিচার উল্টাপাল্টা করেন, যে উকিল সাহেব টাকা খেয়ে শত মিথ্যা কথা বলে তিনি তার পক্ষে রায় দেওয়ার চেষ্টা করেন, বিপক্ষে অন্যায়ের পক্ষে, এত বড় অন্যায়কারী অত্যাচারীদের সঙ্গে মহান আলামিনের সাদৃশ্য করার চেয়ে তো বড় অন্যায় হতে পারার কিছু বলে আসা হতে পারে না। বলবো ইতিহাস বাতিল, চলবে না। তিন নম্বর কারণ হল যে অনেক সময় আমরা বলি মাঝে মাঝে তো কাজ ভেঙে যায়, কাজ হয় না বলে আমি অমুক পীরের মাজারে গিয়েছিলাম খান খানজাহানারিতে, বা ওই কি বলে ওটাকে ইন্ডিয়া, ইন্ডিয়াটা কি শাহজালাল, বা ইন্ডিয়ার আপনার আজমির শরীফে গিয়েছিলাম, আমার তো কাজ নেই, আমার মেয়ে পেয়েছি, ছেলে পেয়েছি, চাকরি পেয়েছি। আপনাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব বললেন না রাসুল কাদের জিলানি বড় পীর, তিনি আমাদের সন্তান লাভ করেছেন, যার পিছনে আপনি মাফ করবেন, কেউ যদি কোনো পার্টি করেন তাকে ভালোবাসেন, তিনি আল্লাহর বান্দা, মুসলমান হিসেবে ভালোবাসতে হবে। কিন্তু এই বিষয়টা তো আমি ভালোবাসতে পারি না, কোন আল্লাহ পীর তাকে বাচ্চা দিয়ে দিলেন, আর বাচ্চাটা না দেওয়ার ব্যাপারে আপনারা ভালো জানেন, সত্যি কে দিয়েছিলেন সে ঘটনা হয়তো আপনারা ভালো করে জানেন। যাই হোক বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম যে মাঝে মধ্যে তো কাজ হয়ে যায়, এখানে আপনাদের বোঝাবের জন্য বলবো, প্রথমত ওই ব্যক্তির মাধ্যমে জন্য না, তো আপনি সেখানে গিয়ে দোয়া করেছেন, দোয়া আপনার কাছে ভালো হয়ে গেছে, কবুল হয়ে গেছে, একটা কারণ। আপনার বাচ্চা অসুস্থ, আপনি গেছেন আজমিরে, আপনার মাকে দোয়া করতে বলেছেন, বাবাকে দোয়া করতে বলেছেন, বন্ধু বান্ধবকে দোয়া করতে বলেছেন, হুজুর সাহেবকে দোয়া করতে বলেছেন, হতে পারে তাহলে দোয়ার মাধ্যমে ভালো হয়েছে, ঠিক না? আপনি ওইখানে গিয়ে অসিলা করছেন ওই পীর সাহেবের, ওই জন্য হয়েছে, কে তা আপনাকে বলল? বুঝতে পেরেছেন? তৃতীয় কারণ হলো, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দেন, পরীক্ষা আল্লাহ কবুল করেন ওই মুহূর্তে, ওইখানে আপনি ডেকেছেন পরীক্ষায় আপনাকে ফেলে দিতে বিপদে ফেলার জন্য। হযরত দাউদ আলাইহিসসালামের যুগে শনিবারের দিন জুমার নামাজ হতো, ইবাদত হতো আর কি, সেই দিন মাছ আসতো শোনার জন্য। হযরত দাউদের কণ্ঠস্বর এতই মিষ্টি ছিল যে নদীর দরিয়ার মাছরা এসে তার বক্তব্য শুনতেন, নিষেধ করে দিলেন বনি ইসরাইলকে স্বীকার করতে পারবে না। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ কোরআন একটা পরীক্ষায় ফেললেন, এখন করলো কি, তারা শুক্রবার দিন জাল পেতে রাখে, শুক্রবারে বা এই শুক্রবারে জাল পাতে, শনিবার দিন অনুষ্ঠান শুনে মাছ আসে ও জালের মধ্যে পড়ে, শনিবারে স্বীকার করে না, করে রবিবারে, পরে আমরা তো রবিবারে করি চাল চতুরি। বুঝতে পেরেছেন? আল্লাহ কিন্তু তাদের বিপদে ফেলেছেন, উম্মতে মুহাম্মাদিনও আল্লাহ রাব্বুল ঠিক এই ধরনের পরীক্ষায় রেখেছেন যে তুমি হেরাম অবস্থায় স্বীকার করা যাবে না, এটা একটা পরীক্ষা, পরীক্ষা কে আল্লাহ ওরা ফলো করছে আর কে করে না, এটা একটা পরীক্ষা। এইভাবে হতে পারে যে পরীক্ষা যে কবুল হয়ে গেল, আল্লাহ আপনাকে সেটা করে ফেললেন, আর আপনি এক বাতে লাকিরার মধ্যে ঢুকে পড়লেন। এরপরে যেটা আমরা বলে থাকি যে এরপরে যে জিনিসটা সেটা হলো যে কিছু জাল হাদিস দিয়ে দলিল পেশ করে, এর পিছনে কি রয়েছে, কিছু জাল এবং অত্যন্ত একমাত্র দুর্বল হাদিস দিয়ে দলিল পেশ করে। যেমন হাদিসে এসেছে তাওয়াসালু বিজাহি, তোমরা আমার মর্যাদার মাধ্যমে আল্লাহর কাছে তোমরা অস্বীকার করো। ফাইন্না জাহিন্দাল্লাহি আযীম, আল্লাহর কাছে আমার মর্যাদা অত্যন্ত বড়। ওয়াইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিজাহি, আল্লাহর কাছে চাইতে হলে আমার মর্যাদার মাধ্যমে চাও। ফাইন্না জাহিন্দাল্লাহি আযীম, কারণ আমার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত মহা বড়। এটা একটা জাহ, এটা একটা জাহ। এরপরে যদি কোন কাজ সিদ্ধি না হয় তাহলে কবর পাশের কাছে গিয়ে চাও। হাদিস বানাইছে যা হাদিস, একটা যা হাদিস। ঠিক এইভাবে সংক্ষিপে আপনাদের বলব, অনেকগুলি জাল হাদিসের মাধ্যমে দেখুন হযরত আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে যখন আল্লাহ পাঠাই দিলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তখন আমি দেখলাম আপনার আশের উপরে লেখা রয়েছে, আশের পায়ার মধ্যে লেখা রয়েছে মোহাম্মদ। তো মনে করলাম আপনার পছন্দ নাম, সেই জন্যেই তো লিখে রেখেছেন, এই জন্যই সেটা অশিলা করলাম, আর তাই তো আপনি কবুল করে নিলেন। একটা যা এই ধরনের অনেকগুলি জাল হাদিসের মাধ্যমে কি করে আপনার দলিল পেশ করে থাকে। বিভিন্ন ঘটনা হয়েছে এই ধরনের, বন্ধুগণ যাই হোক, এই ধরনের অনেকগুলি ঘটনা, অনেকগুলি জাল হাদিস অত্যন্ত দুর্বল হাদিসের মাধ্যমে দলিল পেশ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলি জানার তৌফিক দান করেন এবং সঠিক অসিরা যেন আমরা করতে পারি সেই তৌফিকের জন্য দান করেন। যাই হোক, আলোচনা আমি শেষে গিয়ে বলবো এটাই, আজকে এই সমস্ত বেদাত এবং শিল্পী অশিলা প্রচার এবং প্রসারের কারণ হচ্ছে যে আমাদের দিনের জ্ঞান, সঠিক জ্ঞান না থাকা, ঠিক কিনা, ঠিক কিনা আপনারা বলেন। এজন্য আমরা আসুন, আমরা সঠিক জ্ঞান অর্জন করব এবং সে অনুযায়ী আমরা আমল করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশিলা বিষয়টি যেন সঠিকভাবে জানা এবং সেইভাবে আমল করা তৌফিক দান করেন। শিল্পী এবং বেদাতি অসিলা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহু গফুরুর রাহিম। খুব সংক্ষেপে আমাদের আজকে 10টা পুরস্কার রয়েছে, আজকের পুরস্কার নাম্বারের উপরে আমি দিতে চেয়েছি, অসুবিধা নেই, যারা আগে এসেছেন তারা আমাদের এখানে কিছু নাম্বার আমরা মোটামুটি 58 রাখছি, 75 নম্বর ছেড়েছি। এই নম্বর যার আমি একটা করে নাম্বার উঠাবো, যিনি পাবেন তিনি একটা করে, যার প্রথম তিনি প্রথম পুরস্কার নিয়ে যাবেন, এভাবে তাড়াতাড়ি আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমি নাম লিখে রাখবো, পরে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। মাহফুজ ভাই, 1 2 4, 1 2 4, সবাই নাম্বার হাতে নেন, সবাই নাম্বার গুলি হাতে নেন, যার নাম্বার পেয়েছেন 1 2 4। কার কাছে আছেন? তাড়াতাড়ি বলবেন, 1 1 7, 1 1 7, নাম 1 1 8, 1 1 8, জি তাড়াতাড়ি বলছেন। হাজরে আসওয়াদ চুমু দেওয়া এটা কি অসিলা বা কারণ কি? বন্ধুগণ, হাজরে আসওয়াদ আমরা চুমু দিয়ে, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পাথর আমি জানি তুমি একটি পাথর, উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না, যদি আমার রাসূল তোমাকে, আমার রাসূল যদি তোমাকে চুমো না দিত আমি তোমাকে চুমো দিতাম না। তাহলে এটা কোনো অসিলা না। আমাদের একটা আকিদা আছে যে পাথর চুমু দিলে সমস্ত পাপ টেনে নেয়, চুপ মানে চুষে মুছে নিয়ে নেয়, এই জন্য আমরা ওখানে ভিড় জমাই, এটা কিন্তু আরো ঠিক না। আমার ভাই জিজ্ঞেস করেছেন যে টাকা পয়সার মাধ্যমে অসিলা, অবশ্যই টাকা পয়সা যদি দান করেন এটা একটা সৎ আমল, এর মাধ্যমে আপনি অসিলা করতে পারেন। আল্লাহ আমি 100 টাকা দান করেছি, এর মাধ্যমে আমি যেটা সেটা চাইতে পারেন যাবেন। রাফিয়া ছাইন মানে কি বুঝলাম, এটা রাফিয়া ছাইন বলছেন কিনা কে লিখছেন? রফলিয়া দেন মানে দুই হাত উত্তোলন করা, আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমান এবং রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং প্রথম তাসাহুফ থেকে উঠে আল্লাহ রাসূল রফলিয়া দান করেছেন। এটা সহিহ হাদিসে সাবিত, কেউ যদি করেন আলহামদুলিল্লাহ, তবে এটা সুন্নত, কেউ যদি ছেড়ে দেন নামাজ হবে না এমন কথা বলা যাবে না। যিনি করবেন নেকি পাবেন, যিনি করবেন না নেকি পাবেন না, তবে নামাজ হবে না এমন কথা নয়। জামা কাপড় ছোট বড় ব্যবহার করার কোন পার্থক্য বন্ধুগণ, জামা কাপড়টা হচ্ছে কি প্রতিটি দেশের অবস্থার আলোকে, আপনার আলোকে আপনার জাতীয় পোশাক বা পোশাকটা নির্ভর করে। এজন্যে ইসলাম পুরুষের জন্য কয়েকটা নিয়ম বেড়ে দিয়েছেন, চারটা বা পাঁচটা শর্ত, আর মহিলাদের জন্য বেশ কিছু আরো বেশি শর্ত বেড়ে দিয়েছেন পোশাকের ব্যাপারে। পুরুষদের জন্য তখন নিচে চলবে না স্বর্ণ বা আপনার রেশমি কাপড় ব্যবহার চলবে না, একেবারে পাতলা কাপড় যেগুলি শরীর দেখা যায় এমনও কেউ কেউ মাকরুহ মনে করেছেন। তারপরে যেটা হলো যে কাফেরদের সাদৃশ্যে কোনো পোশাক পরা চলবে না, বুঝতে পেরেছেন, মহিলাদের সাদৃশ্যে কোনো পোশাক পরা চলবে না, এটাই নিয়ম। বাকি আপনি যে কোনো খুশি পড়তে পারেন, অসুবিধা নেই। তারপরে জাফরান রঙের, জাফরান ওই ডিমের কুসুম আছে না, এই রঙের দুইটাই জামা এবং পায়জামা দুইটাই পরা নিষেধ হয়েছে, কেউ যদি একটা পরে আর একটা ভিন্ন রঙের যায় যাচ্ছে, অসুবিধা নেই। মা বাবা বা মৃত্যু ব্যক্তির তিনটি জিনিস পৌঁছে, অর্থাৎ সবটা যা যে তিনি জীবন দশায় যদি কিছু ভালো কাজ করে যান এর নেকি কবরে পৌঁছতে থাকে, যদি তিনি এমন কোন জ্ঞানের চর্চা করে যান, ভালো কাজ জ্ঞান জ্ঞান চর্চা করে যান, তাহলে তার মাধ্যমে তিনি যতদিন পর্যন্ত এই জ্ঞান তা অন্যরা উত্তীর্ণ হতে থাকবে ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর একটা হলো সৎ সন্তান, তার জন্য দোয়া করলে সে দোয়া পৌঁছবে। এছাড়া আরো আরো কিছু
অত্যাবু ইলাইহিল ওয়াসিলা মর্ম অর্থ জানতে চেয়েছেন আমার ভাই। অত্যাবু ইলাইহিল ওয়াসিলা অর্থই হচ্ছে, আপনারা বাংলা তফসির আছেন আমাদের অনেকের কাছে, খুলে দেখবেন আয়াতটা, এই আয়াতটা আপনার তাফসিরটা দেখলেই বুঝবে যে এর অর্থ কি। আসলে আমরা অনেকেই এটা হচ্ছে সুরা মায়দা 35 নম্বর আয়াত, সুরা মায়দা 35 নম্বর আয়াত, এবং আর একটা হচ্ছে সুরা ইসরা 57 নম্বর আয়াত। এই দুইটি আয়াত যদি বাংলা তফসিরটা পড়েন তাহলে ওয়াসিলা অর্থ যে আমরা মাধ্যম বেশি বুঝি এটা কিন্তু না, বরং সেটা আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে কোনো সৎ আমলের মাধ্যমে ওয়াসিলা করা, আল্লাহর হেদায়াতের মাধ্যমে এবং হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে ওয়াসিলা করা, এটাই হলো এর অর্থ। ওয়ালির গুণ কি ভাই আমি উল্লেখ করেছি, ওয়ালির গুণ হলো ইমানদার, তার সঙ্গে পরেজগার, পরেজগার যেটা আমরা বলি, অর্থাৎ আল্লাহর যে সমস্ত আদেশ ফলো করবেন, নিষেধ থেকে বেঁচে থাকবেন, এই গুণ যার মধ্যে সর্বাত্মক ভাবে থাকবে তিনি আল্লাহ ওয়ালি। তিনি যে কেউ হোক, যেই কোনো শ্রেণীর হোক, যেই কোনো পদমর্যাদা হোক, তিনি হতে পারেন, সেজন্য জঙ্গলে থাকার প্রয়োজন নেই, সিরা কাপড় থাকা পড়ার প্রয়োজন নেই। নামাজ পড়ার জন্য যে শর্তগুলি আপনার একটু আগে উল্লেখ করলাম, এই শর্ত সাপেক্ষ যে কোনো কাপড় দিয়ে নামাজ পড়তে পারেন। এই জন্য অনেকেই সুফিবাদরা নামাজের জন্য খাস, পায়খানা দেওয়ার জন্য খাস, এমন কোনো প্রয়োজন নেই, যে কোনো কাপড় পবিত্র কাপড়, নামাজ কবুল হওয়ার জন্য কাপড় শরীর এবং স্থান পবিত্র হওয়া শর্ত, এই জন্য পবিত্র যে কোনো কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই। মসজিদে কোরআন বা কোরআন পড়া বা মসজিদে নামাজ পড়ার পরে অসিলা করতে পারেন, কিসের অসিলা করবেন, মসজিদে না কোরআনে, তার অসিলা করবেন কোরআন তেলাওয়াতে আর ওই নামাজে। যদি কোরআনের অসিলা করেন তাহলে কোরআনের অসিলা না মাখাম করে দাও, খারাপ। কোরআন একটা এটা লিখিত একটা বস্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসিলা সম্পর্কে ভাই এত স্পষ্ট করে বলার পরে যদি প্রশ্ন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা চার ভাগে ভাগ করে আপনাদের বুঝালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে অসিলা, রাসূলের ভালোবাসা ঈমানের অসিলা, এটা মৃত্যু জীবিত অবস্থা এবং মৃত্যুর পরেও যাই রয়েছে। আর একটা হলো রাসূলের দোয়ার মাধ্যমে অসিলা, এটা তার জীবদ্দশাতেই শুধু বৈধ ছিল, মৃত্যুর পরে চলবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব মর্যাদার মাধ্যমে অসিলা, কোন অবস্থাতেই জীবিত হোক মৃত্যুর পরে কোন অবস্থাতেই যায় নয়। আর একটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জন্য বললাম, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের মাঠে সুপারিশের কথা আছে, সেই সুপারিশের মাধ্যমে অসিলা করা মানে অসিলা ভাঙ্গা চাওয়া, সেটা চাইতে পারেন আজানে, যেটা আমরা চেয়ে থাকি সেটা দায়ের রয়েছে, সেটা তার জীবন দশাতেও যেমন যায় মৃত্যুর পরেও যায়, কেমন পর্যন্ত আমরা দোয়া করবো আজানের সাথে সাথে। তো আজকের মতো এখানেই আমাদের আলোচনা শেষ, আবারও আপনাদেরকে সামনে মাসে দাওয়াত দিয়ে এবং নববর্ষ আগামী আসছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই কষ্ট করার জন্য ধন্যবাদ এবং আপনারা আবারও আমাদের ইসলামিক সেন্টারে আসবেন এই দাওয়াত থেকে। আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। তবে যারা যারা পুরস্কৃত বা নাম্বার মানে সৌভাগ্যবান ব্যক্তিত্ব তারা ব্যক্তি তারা অবশ্যই আপনাদের এখান থেকে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। আর আমাদের আলোচনা এখানে শেষ। বহুল পরিচিত কিতাব কিতাবুত তাওহীদ, এই বইটা বাংলা অনুবাদ আগে হয়েছিল, অত্যন্ত ছোট অক্ষরে পড়া যাচ্ছিল না, নতুন করে এটা ছাপানো হয়েছে, সম্ভবত 4-5 রিয়াল দাম হবে। আপনারা ইনশাল্লাহ সকলে একটা করে ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই ভাই এই বইটা আমার মজুর ভাই পাচ্ছেন ইনশাল্লাহ, তিনি উপকৃত হবেন বলে আশাবাদী ইনশাল্লাহ। আমার ভাইও ওই একই কিতাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব।